মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী মারিচ মারির জঙ্গলে। জঙ্গল কথাটা শুনলে সবার আগে যা মনে আসে তা হলো আড়াল। মনে হয় গাছপালার শরীর সাজিয়ে কে যেন নিজেকে আড়াল করতে চাইছে, উঁচু গাছের ডালে মিশে কে যেন সতর্ক চেয়ে আছে ফাঁদ পেতে, কিংবা কোথাও চাপা দিয়ে রাখা আছে এক অজ্ঞাত ইতিহাস, এক ভগ্নপ্রায় মন্দির এবং কিছু অসমাপ্ত বাসনা। আজ যে জঙ্গলের গল্প বলবো তাতে কি চাপা দিয়ে রাখা আছে তার উত্তর গল্পের শেষেই পাবেন। আপাতত কেবল বলে রাখি, মারিচ মারির জঙ্গল আছে আপনার অপেক্ষায়। সেখানে কান পাতলেই শুনতে পাবেন কিছু অদ্ভুত শব্দ। কে আছে অপেক্ষায়? শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী মারিচ মারির জঙ্গলে। মারিচ মারির জঙ্গলের মাথায় তখন রূপোর থালার মতো চাঁদ উঠেছে। যতদূর দেখা যায় এই উঁচু টিলাটার নিচে পৃথিবী ঝিমঝিমে অন্ধকারে ডুবে আছে। শুধু আকাশের দিকে তাকালে দেখতে পাচ্ছি আলোর বন্যা। জঙ্গলের গাছগুলোর ওপরের দিকটা আলোকিত হয়ে আছে ঠিকই, কিন্তু গাছের ঘনত্বের জন্য সেই আলো মাটিতে আসেনি। আমাদের রিসর্টটার সামনের লনটা দিয়ে হেঁটে খানিকটা গেলেই খাঁড়া খাদ নেমে গেছে টিলার গাবে। যদিও পাহাড়ের মতো নয়, তবু উচ্চতা খুব কমও নয়। আজ সকালে আমরা দুই বন্ধুতে এখানে এসে পৌঁছেছি। এরকম দুম করে সপ্তাহের মাঝখানে অফিস কামাই করে চলে আসার কারণ আজকের রাত্রিটা উপভোগ করা। আজ ফাল্গুনী পূর্ণিমা, আজকে রাতে নাকি মারিচ মারি সবচেয়ে মোহময় হয়ে ওঠে। সপ্তাহের মধ্যে এসে পড়া এখানে পর্যটকও প্রায় নেই বললেই চলে। আমাদের রিসর্টে শুধু আমি, আমার বন্ধু সুমিত আর আমাদের পাশের ঘরে হেমেনবাবু। এই খোট্টার দেশে একজন ছা পোষা ভেত বাঙালির দেখা পেয়ে আমরা বেশ অবাকই হলাম। সত্যি বলতে বাঙালিরা এখনও সেভাবে মারিচ মারির খবর জানে না। আমরা জেনেছি আমাদের অফিসের দারোয়ান শিউশরণের মুখ থেকে। শিউশরণ আশপাশের কোনো এক গ্রামের বাসিন্দা, প্রায়ই এখানকার নানা কালগল্প শোনায়। সেসব ছেঁকে নিয়ে সার পদার্থ যেটুকু পেয়েছি তাতে আমরা এখানে আসার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলাম। হেমেনবাবু শুনলাম কলকাতার সরকারি অফিসের কেরানি, একা মানুষ, বিয়ে থা করেননি, প্রায়ই এভাবে বেরিয়ে পড়েন একা একা। আজ দুপুরে খেতে গিয়ে ওর সঙ্গে আলাপ। আমরা ঠিকই করেছিলাম আজ রাতে ডিনারের পর মারিচ মারি জঙ্গলের আশপাশটা একটু ঘুরে দেখব। পূর্ণিমা রাতে জ্যোৎস্নায় কি অপরূপ রূপ নেবে মারিচ মারি তা ভেবেই আমাদের শিহরণ জাগছিল। খেতে বসে আমাদের এই আলোচনা শুনে প্রায় যেচেই আলাপ করলেন হেমেনবাবু, উদ্দেশ্য রাতের অভিযানে আমাদের সঙ্গ নেওয়া। এর আগেও প্রায় বার পাঁচেক পূর্ণিমায় মারিচ মারি এসেছেন হেমেনবাবু, কিন্তু একা হওয়ায় কোনোবারই সাহস করে উঠতে পারেননি জঙ্গলে ঢোকার। জ্যোৎস্না রাত্রিতে রিসোর্টের পাশে ঘোরাফেরা করি ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাই এবার আমার আর সুমিতের কথোপকথন শুনতে পেয়ে ঝাঁপিয়ে পড়েছেন সঙ্গী জোটার আশায়। আর আমরা তো এক পা বাড়িয়েই ছিলাম, তখনই ঠিক করে ফেললাম রাত ঠিক দশটার মধ্যে ডিনার করে আমরা বেরিয়ে পড়ব মারিচ মারির পূর্ণিমা উপভোগ করতে। আমাদের ফুর্তির পথে বাধা হয়ে দাঁড়ালেন রিসোর্টের ম্যানেজার রাম খেলেন। জঙ্গলের মাথায় গোল চাঁদটা যেইমাত্র আমাদের হাতছানি দিয়ে ডাকতে শুরু করল, যে যার ঘরের দরজায় তালা দিয়ে আমরা তিন অভিযাত্রী বাঙালি সন্তান গুটি গুটি হাঁটা শুরু করলাম বাইরে বেরোনোর গেটের দিকে। রাত নটার মধ্যেই ডিনার সেরে রেডি হয়ে বসেছিলাম। হেমেনবাবু একটু দেরি করলেন বেরোতে, তাড়াতাড়ি বেরোতে যাব বাধা দিলেন ম্যানেজার।
আরে আরে, কাহাঁ যা রে ও সাহাব?
আমি একটু বিরক্ত হলেও ওকে পুরো ব্যাপারটা জানালাম। শুনে ওর মুখে যে ভয় মেশানো বিস্ময়ের ভাব ফুটে উঠল, সেটা আমাদের বেশ অবাক করল। এবার ওর কথা থেকে যা আবিষ্কার করলাম, সেটা অনেকবার শুনেছি শিউশারানের মুখে। মারিচমারিচ জঙ্গল একটা সময় বেশ ভয়ের কারণ ছিল স্থানীয় মানুষের কাছে। এই জঙ্গলে বাস ছিল এক কুখ্যাত ডাকাতের, শিবা ডাকাত। সে তার দলবল নিয়ে ওত পেতে থাকত। জঙ্গলের আশপাশ দিয়ে কাউকে যেতে দেখলেই ঝাঁপিয়ে পড়ে শুধু লুটই করতো না, তার মুন্ডুটাও কেটে নিয়ে যেত। শোনা যায় জঙ্গলের গভীরে সেই ডাকাতের প্রতিষ্ঠিত এক মন্দির রয়েছে। সেখানে রয়েছে মা মারিচমারির পাথরের মূর্তি, যার নামেই জঙ্গলের নাম। শিবা ডাকাত নিজের হাতে পাথর কুঁদে তৈরি করেছিল দেবীর মূর্তি। স্থানীয় লোকেরা বলে শিবা ডাকাত দেবীকে সত্যিকারের মুন্ড মালা পরাত। মাসে ১২টার বেশি মানুষ সে খুন করত না, কারণ দেবীর মুন্ডমালা তৈরি করতে ১২টা মাথা লাগত। প্রতি পূর্ণিমায় দেবীর মালা সে পাল্টে দিত। শোনা যায় এই দেবীর বাহন হল নেকড়ে। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় নাকি জেগে উঠত সেই নেকড়ে, তার জন্য মানুষের টাটকা রক্ত এনে দিত শিবা। সেই রক্তে স্নান করাতো দেবীর বাহনকে। স্নান করে রক্ত পান করে এক বছরের জন্য আবার পাথরে পরিণত হতো নেকড়ে। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ যখন মাঝ আকাশের দিকে যায়, দেবীর মন্দিরে চূড়ায় সরাসরি সেই জ্যোৎস্না পড়ে, তখনই জেগে ওঠে সেই নেকড়ে। এসব কাজ শিবা একা করতেই পছন্দ করত, তার দলের লোকেদের উপস্থিতিও সে মেনে নিত না। এই সময় শিবার ভয়ে তখন লোকে এ পথ দিয়ে যাতায়াতই ছেড়ে দিয়েছিল। ফলে দেবী ও তার বাহনের সেবা শিবার কাছে চিন্তার কারণ হয়ে উঠেছিল। লোকে বলে একবার ফাল্গুনী পূর্ণিমায় মানুষ জোগাড় করতে পারেনি শিবা, নেকড়ে নাকি তাকেই হত্যা করে নিজের রক্ত তৃষ্ণা মিটিয়েছিল। আজও কখনো কোনো পথ ভোলা পথিক মারিচমারির জঙ্গলে ফাল্গুনী পূর্ণিমায় একা হারিয়ে গেলে তার আর ঘরে ফেরা হয় না, নেকড়ের হাতে মৃত্যু হয় তার। অথচ সারা বছর এই জঙ্গলে নেকড়ে কেন, শেয়াল অবধি সেভাবে দেখা যায় না। এসব শুনতে শিহরণ জাগে ঠিকই, কিন্তু যতই রোমাঞ্চকর হোক বিশ্বাসযোগ্য নয়। আমি ম্যানেজারের কথা শুনে তাকে বোঝানোর চেষ্টা করছি, হেমেনবাবুও আমার পাশে দাঁড়ানো। হঠাৎ সুমিতের হেঁড়ে গলার গান ভেসে আসতেই হাঁ করে দেখলাম ম্যানেজারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ও কখন যেন হেঁটে চলেছে সামনের দিকে, আর দূর থেকে শোনা যাচ্ছে কেন যেন বেদম হাসি পেয়ে গেল। মুখটা আড়াল করে শুধু বললাম, আমরা বেশিদূর যাব না, এই একটু কাছেই। এরপর ম্যানেজার আর বাধা দেওয়ার চেষ্টা করেননি, শুধু আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বয়স্ক লোকটি বললেন,
আপনা খেয়াল রাখনা বেটা,
বলে নিজের গলা থেকে একটা লাল কাড়ে বাঁধা তাবিজ পরিয়ে দিলেন আমার গলায়। অজানা অচেনা মানুষটার জন্য এক ধরনের মায়া হলো মনে। গল্পগুলো ভুলভাল তাতে সন্দেহ নেই, কিন্তু জঙ্গলের রাস্তায় ঢোকার মুহূর্ত পর্যন্ত আমাদের তিনজনেরই বাক্যই হরে গিয়েছিল, পরিবেশের অবদান নিঃসন্দেহে। গা ছমছমে নিঃশব্দ পথ চাঁদের আলোর বন্যায় ভেসে যাচ্ছে। কতক্ষণ হাঁটছি জানি না। এ রাস্তায় ঢোকার আগে অবধি সুমিতের হেঁড়ে গলার গান শুনছিলাম, কিন্তু মিনিট ১৫ হলো ওর মুখে কথাটি নেই, কোথাও কোনো শব্দ নেই। এত শুনশান নিরাবতায় আমরা শহরের মানুষ অভ্যস্ত নই। শব্দ বলতে মাঝে মাঝে হেমেনবাবুর নাক টানার শব্দ। ভদ্রলোক ক্রনিক অ্যালার্জির পেশেন্ট, কথা নেই বার্তা নেই নাক টানা শুরু হয়ে যায়। খানিকক্ষণ হাঁটার পর হেমেনবাবু বললেন,
একটা গন্ধ পাচ্ছেন মশাই, একটা পচা গন্ধ।
আমি আর সুমিত দাঁড়িয়ে বারবার নাক টেনে শুঁকতে লাগলাম, কিন্তু কোথায় কি, তেমন কোনো গন্ধই পেলাম না। হেমেনবাবু ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছেন। আমি আর সুমিত যে দাঁড়িয়ে পড়েছি তাতে যেন তার কিছুই যায় আসে না। আমি সুমিতকে টানতে টানতে কিছুটা এগিয়ে এলাম, একটা ফোঁস ফোঁস শব্দে টের পেলাম হেমেনবাবু নাক টেনে টেনে সর্দি পরিষ্কার করার চেষ্টা করছেন, নয়তো কোনো গন্ধ শুনছেন। এই আপনি কি করছেন বলুন তো, আমি একটু কড়া গলায় করলাম প্রশ্নটা। উনি চমকে উঠে আমার দিকে চাইলেন, তারপর করুণ স্বরে বললেন,
মায়েরই বলছি, এখানেই ধারে কাছে কোথাও মন্দিরটা আছে, আমি মানুষ বজা গন্ধ পাচ্ছি, দেবীর মুন্ডমালা বদলানোর সময় হয়ে গেছে।
ওর বাহুতে চেপে বসা আমার আঙুলগুলো আলগা হয়ে গেল। কি সব বলছেন উনি, বুঝতে পারছি গল্পটা ওর মনে সাংঘাতিক প্রভাব ফেলেছে। ভাবতে ভাবতে এগিয়ে চলেছি, আচমকা একটা বিভৎস পচা গন্ধে দম বন্ধ হয়ে এলো। পরিষ্কার বোঝা যাচ্ছে আশেপাশে কোনো বড় সড়ো জন্তু মরে পচেছে। বড় সড়ো কথাটা মাথায় আসতেই কেমন গুটিয়ে গেলাম। তাহলে কি হেমেনবাবুর কথাই ঠিক, মানুষ পচা গন্ধ? মুহূর্তের মধ্যে মন থেকে সরিয়ে ফেললাম চিন্তাটা। হেমেনবাবুর কথা শুনে আমিও দুর্বল হয়ে পড়েছি। নিশ্চয়ই জঙ্গলের ভেতরে কোনো গরু মোষ মরেছে, এতে আর আশ্চর্য কি। কিন্তু অন্তত মিনিট সাতেক আগেই হেমেনবাবু বলেছেন উনি গন্ধ পাচ্ছেন, অথচ তখন কোনো গন্ধই ছিল না। আমি বা সুমিত গন্ধ পাইনি, কি জানি কোনো কোনো মানুষের ইন্দ্রিয় একটু বেশি স্পর্শকাতর হয়। এসব ভেবে মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছি, হঠাৎ একটা শব্দে তাকিয়ে দেখি সুমিত প্রচণ্ড জোরে দৌড়ে বাঁ পাশের গাছপালাগুলো পেরিয়ে আরো ভেতরের দিকে ঢুকে গেল। আমি চিৎকার করে ডাকলাম,
সুমিত কোথায় যাচ্ছিস? আরে হলোটা
কি? কোনো উত্তর এলো না।
এই সুমিত,
নিস্তব্ধ জঙ্গলের গাছেদের গায়ে ধাক্কা খেয়ে আমার কথাগুলো প্রতিধ্বনিত হয়ে আমার কাছেই ফিরে এলো। আমি হতবাক হয়ে সামনের দিকে চাইলাম হেমেনবাবুর খোঁজে। আরে হেমেনবাবুই বা গেলেন কোথায়? জঙ্গলের জ্যোৎস্নায় ধোয়া গাছের পাতার আলো ছায়ার মধ্যেখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। এই প্রথম মনে হলো ম্যানেজারের কথা না শুনে আসা ঠিক হয়নি। তার উপরে হেমেনবাবুর পেছন পেছন কথায় কথায় এত ভেতরে ঢুকে পড়েছি যে ওকে ছাড়া বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না। নিঝুম জঙ্গলে একটা পাতা নড়ার শব্দ নেই, শুধু নিজের হৃৎপিণ্ডের ধুক ধুক টুকু যেন কানে আসছে। কাঁপা গলায় ডাকলাম,
সুমিত, হেমেনবাবু কোথায় আপনারা? দেখুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই কিন্তু।
শুকনো গলায় একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসিটা ফুটল না। ওপাশ থেকে কোনো প্রত্যুত্তরও এলো না। বারবার মনে হচ্ছিল এই বুঝি সুমিত হাসতে হাসতে বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে, কিন্তু না। এইভাবে আরো বেশ কিছুক্ষণ কাটল। এবার এখান থেকে ফেরার উদ্যোগ নিতে হবে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:05 বেজে বন্ধ হয়ে গেছে, সেকেন্ডের কাঁটাটা স্থির হয়ে আছে। এতক্ষণ ঘড়ির দিকে তাকাইনি, তাই এখন কটা বাজে সে সম্পর্কে কোনো ধারণা পাচ্ছি না। যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে রিসোর্টে খবর দিতে হবে। হেমেনবাবু আর সুমিতকে খোঁজার জন্য লোকজন নিয়ে আসা দরকার, কিন্তু রাস্তা খুঁজতে গিয়ে যদি পথ হারিয়ে ফেলি? যদিও শুনেছি এই জঙ্গলে তেমন হিংস্র জন্তুর ভয় নেই, তবু রাত বিরাতে জঙ্গলে হারিয়ে যাওয়াটা খুব একটা আনন্দের অনুভূতি বয়ে আনে না। কোনো রকমে মনে সাহস সঞ্চয় করে পেছন ঘুরলাম আর প্রায় সাথে সাথেই আঁতকে উঠে পিছিয়ে এলাম। কখন যেন সুমিত নিঃশব্দে এসে আমার পেছনে দাঁড়িয়েছে, বন জ্যোৎস্নার আলোয় ওর চোখে ঝিলিক দেওয়া কৌতুকটাও চোখে পড়ছে, কিন্তু ওর চেহারায় কিছু একটা পরিবর্তন ঘটেছে আর সেটা ধরেও ধরতে পারছি না। আর তার সময়ও নেই। আমি দাঁতে দাঁত পিষে বলে উঠলাম,
পেয়েছিস কি বলতো, ইয়া কি হচ্ছে, রাত বিরাতে জঙ্গলে মজা, চল এক্ষুনি বাড়ি যাবো চল।
বলেই ওর হাত ধরে মারলাম এক টান, টানটা মেরেই আবার হাঁ করে তাকালাম। আমার টানে রোগা পেটকা সুমিত এক চুলো নড়েনি, বলা ভালো ওর হাতটাও নড়েনি, পাথরের প্রাচীরের মতো স্থির অচঞ্চল দাঁড়িয়ে হাসছে। কেমন যেন কেঁপে উঠল ওর শরীরটা। হঠাৎ আমার চোখে ধরা পড়ে গেল ওর পরিবর্তনটা। সুমিতের শরীরটা আর রোগা নেই, পেশিবহুল বিশাল চেহারা ওর জামা কাপড়ের ভেতর থেকে ফুটে বেরোচ্ছে। আমার চোখের সামনে আরও কিছু পরিবর্তন হতে লাগলো ওর শরীরে। হাতের উন্মুক্ত অংশে দেখা দিল গাঢ় বাদামি লোম, মুখের হাসিটা এখন বিলুপ্ত, চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে। আমার চোখের সামনে ওর দেহটা বেঁকে যাচ্ছে ধনুকের মতো, মাথাটা ক্রমশ ঝুঁকে পড়ছে মাটির দিকে, কিন্তু জল জলে চোখের দৃষ্টি মুহূর্তের জন্য সরেনি আমার চোখ থেকে। আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল। ওয়্যারউলফ, প্রচুর বিদেশি সিনেমা দেখার সুবাদে সুমিতের পরিবর্তনটা চিনতে আমার দেরি হয়নি, কিন্তু সুমিত, গত 8 মাস ধরে আমাদের অফিসে কাজ করছে সুমিত, তার মধ্যেই গোটা তিনেক জায়গায় ওর সঙ্গে বেড়াতে গেছি, কিন্তু এরকম অদ্ভুত দৃশ্যের সাক্ষী হইনি কখনো। নড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছি, নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। ফিল্মে দেখা একরকম, আর বাস্তবে চোখের সামনে এ দৃশ্য যে কতটা অস্বস্তি তৈরি করে তা না দেখলে বোঝানো যায় না। সুচালো মুখটা আকাশের দিকে তুলে রূপোর থালার মতো চাঁদটাকে একবার দেখে নিল সুমিত, কিন্তু একে কি আর সুমিত বলা যায়। এখন সম্পূর্ণ একটা পূর্ণ বয়স্ক নেকড়েতে পরিণত সে, চাঁদটাকে দেখেই মুখ উঁচু করে রক্ত জল করা এক হুঙ্কার ছাড়ল প্রাণীটা। হুঙ্কারের শব্দে হঠাৎ সম্বিত ফিরে এলো আমার, পালাতে হবে, এটা মাথায় আসতেই দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ছুট দিলাম। ছুটতে ছুটতে কোথায় চলেছি জানি না, নেকড়ের হাতে প্রাণ খোয়ানোর কোনো ইচ্ছে নেই আপাতত, তাই অন্তত রাতটুকু গা ঢাকা দিতেই হবে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর থামলাম, আর দম নেই, আর এক পাও দৌড়ালে আমার হৃৎপিণ্ড ফেটে যাবে, ধপ করে বসে পড়লাম মাটির ওপর। বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে ক্রুদ্ধ নেকড়ের চিৎকার, চিৎকার শুনে মনে হচ্ছে নেকড়েটা আমার ধারে কাছে অন্তত নেই, এখন যদি আমার সামনে এসেও দাঁড়ায় ওটা, আমার পালাবার শক্তি নেই। মনে প্রাণে মা কালীকে স্মরণ করছি, বিপদে না পড়লে ভগবানের শরণাপন্ন হই না, তাই আমার প্রার্থনায় আদৌ কোনো জোর আছে কিনা জানি না, তবে কয়েক মিনিটের মধ্যে আমার পেছনের ঝোপের আড়াল থেকে একটা চেনা শব্দ পেয়ে প্রাণে জল এল। হেমেনবাবু, ওকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু নাক টানার শব্দ কানে আসছে। আমি পাগলের মতো ডেকে উঠলাম,
হেমেনবাবু হেমেন বাবু, আপনি আপনি কোথায়? আমাকে বাঁচান হেমেন বাবু।
খসখসে গলায় উত্তর এলো,
ভয় পাবেন না মশাই, ভয় পাওয়ার কিছু নেই, এদিকে আসুন।
দেহটাকে কোনো ক্রমে টেনে নিয়ে ঝোপগুলোর পেছনে গিয়ে দেখি হেমেনবাবু ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে কি যেন করছেন। ওর পিঠের অংশটুকু শুধু উঁচু হয়ে রয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে উঠলাম,
কি করছেন হেমেনবাবু? এখন এসবে সময় নেই, আপনি জানেন না আমরা আমরা কতখানি বিপদে পড়েছি।
ঠোঁটে একটা আঙুল চেপে ধরা গলায় বলে উঠলেন হেমেনবাবু,
একদম কথা নয়, দেখছেন না মন্দিরের চূড়ায় চাঁদের আলো সরাসরি এসে পড়েছে, সময় হয়ে গেছে, এখানেই তো রেখেছিলাম, ওটা কোথায় গেল? দাঁড়ান এখনই পেয়ে যাব,
বলে আবার ঝোপের মধ্যে কি যেন খুঁজতে লাগলেন। হেমেনবাবুর কথার বিন্দু বিসর্গ উদ্ধার করতে না পারলেও অসহায়ের মতো ইতিউতি চোখ চালাতে শুরু করলাম। না জানি কোথায় নিঃশব্দে বিপদ এসে থানা গেড়ে বসে আছে। এদিক ওদিক তাকাতেই হেমেনবাবুর কথার কিছুটা স্পষ্ট হল। আমার ঠিক ডান পাশে একটা মন্দিরের ভগ্নস্তূপ, প্রায় পুরোটাই ভাঙা চূড়া, কিন্তু ত্রিকোণাকার চূড়ার মাথায় একটা বিরাট ত্রিশূল সোজা উঠে গেছে আকাশের দিকে। এই মুহূর্তে চাঁদ ঠিক মন্দিরের উপরের আকাশে এবং চাঁদ থেকে একটা অপার্থিব আলোর রশ্মি নেমে এসেছে ত্রিশূলের মাথায়। কোন ধাতু ব্যবহৃত হয়েছিল ত্রিশূল বানাতে জানি না, কিন্তু চাঁদের আলোয় এত বছর বাদেও ত্রিশূলটা ঝকঝক করছে। মনে পড়ে গেল শিউসারণ আর ম্যানেজার রাম খেলানের মুখে শোনা একই গল্প। এখন আর গল্প বলা যায় না, অন্তত নিজে চোখে দেখার পর। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় চাঁদ যখন মাঝ আকাশে ওঠে, তখনই জেগে ওঠে দেবী মারিচ মাড়ির বাহন নেকড়ে। আমি নিজে দেখেছি তাকে জাগতে, আমার বন্ধুর মধ্যে। সুমিতের কথা মনে পড়াতে একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আবার হেমেনবাবুর কথা মনে পড়তেই ঘুরে তাকালাম যেদিকে উনি ছিলেন, আবার চমকে উঠলাম। হেমেনবাবুর মুখ, পাঞ্জাবি, দুই হাত, ধুতি সব ধুলো মাটিতে মাখামাখি, আর হাতে একটা বিশাল খাঁড়া। খাঁড়াটা দেখে আমি প্রায় টোলে পড়ে যাচ্ছিলাম। ওই বিশাল মাপের ভারী খাঁড়া উনি যে কী করে অমন অনায়াসে এক হাতে মাথার উপর তুলে দাঁড়িয়ে আছেন তা উনিই জানেন। অথচ ওকে দেখে মনেই হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে। হাসি মুখে এগিয়ে এলেন আমার দিকে।
এই যে এটাই খুঁজছিলাম, আর কোনো ভয় নেই।
আমি তখনও হা করে চেয়ে আছি দেখে আবার বললেন,
কিচ্ছু বুঝতে পারছেন না তো, পারার কথাও না, চলুন হাঁটতে হাঁটতে বলি।
বলেই হাঁটা শুরু করলেন। আমিও উপায় না দেখে ওর পিছু নিলাম। খাঁড়াটা দেখে আমার মনেও একটু আশ্বাস জেগেছে, কিছু না হোক অন্তত আক্রমণ করলে জুঝতে পারবো নেকড়েটার সঙ্গে। কিন্তু খাঁড়াটা যে ওখানে ঝোপের নিচে মাটিতে পুঁতে রাখা ছিল সেটা হেমেনবাবু জানলেন কি করে? হেমেনবাবু খাঁড়ার ভোঁতা দিকটা কাঁধের উপর রেখে দুলকি চালে হাঁটা শুরু করেছেন। দেখে মনে হচ্ছে উনি হাতের তালুর মতো চেনে নে জঙ্গলকে। আমি ওকে অনুসরণ করলাম।
জানেন মশাই, এই আপনার বন্ধু সুমিত বাবু লোক সুবিধার না, উনি এর আগেও এসেছেন এখানে।
লোকটা বলে কি? সুমিত তো নিজেই শিউসারণের কথা শুনে এত উৎসাহ দেখালো এখানে আসতে, একবারও তো মনে হলো না জায়গাটা ওর চেনা। হেমেনবাবু বলে চলেছেন,
শিবা ডাকাত মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিচ মারির মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের বাহনের মধ্যে যে রক্ত তৃষা সে জাগিয়ে দিয়ে গিয়েছিল তার উপশম হল না। প্রতি ফাল্গুনি পূর্ণিমা জেগে উঠত সেই নেকড়ে, কিন্তু এই জঙ্গলে মানুষ কোথায় পাবে? বছরের পর বছর এখানে মানুষের অভাবে উপোষই রইল সে। যত উপোষ তত বেশি হিংস্র হয়ে উঠল মায়ের বাহন। বহুদিন গেল, আস্তে আস্তে মানুষের মধ্যেকার ভয় কমতে শুরু করল। একজন দুজন করে আবার যাতায়াত শুরু করলো এই জঙ্গল থেকে। কখনো কখনো না জেনেই ফাল্গুনী পূর্ণিমাতেও বহুকাল পর আবার পেট ও মন ভরল নেকড়ের। কিন্তু দু চারবার এমন হতেই আবার মানুষের মনে ভয় ঢুকে গেল। মুখে মুখে নানা রকম ভীতিপ্রদ কাহিনী প্রচার হলো। আবার ঢোকা বন্ধ হলো জঙ্গলে। একই সময়ই যাতায়াত শুরু করলেন আপনার বন্ধু সুমিত বাবু। সব দেখে শুনে গেলেন, তারপর এক রাতে সাগরেদের নিয়ে এসে ঢুকলেন এই জঙ্গলে। মায়ের মন্দির অপবিত্র করে প্রবেশ করলেন ভেতরে। মায়ের মূর্তি চুরিরই ইচ্ছে ছিল মূর্তি চোরদের, কিন্তু মূর্তির ওজন সম্পর্কে ধারণা ছিল না বোধ হয় ওদের। চারজনের পক্ষে সম্ভব হলো না মাকে নিয়ে যাওয়া। কিছু না পেয়ে নিয়ে গেল মায়ের বাহনকে। এটা ছিল সুমিত বাবুর জীবনের সেরা ভুল। প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমায় ভিড়ে ভিড়ে আসতে হলো ওকে। সঙ্গে নিয়ে আসতেন কোনো না কোনো সঙ্গী। রাতের এক সময় জঙ্গলে ঘুরতে আসার নামে ঢুকে নিজের সঙ্গীকে খুন করে রক্তে স্নান করে নিজের নেশা পূরণ করে সে। গত 5 বছর ধরে এই চলছে, আজ ওর শিকার হতে চলেছেন আপনি। ম্যানেজার বাবুর দেওয়া মাদুলিটা আপনাকে এখনো পর্যন্ত রক্ষা করেছে, সেই জন্যই একটু আগে আপনি যখন ওকে ছুঁয়েছিলেন কেঁপে উঠেছিল প্রাণীটা।
কিন্তু কিন্তু আপনি আপনি এত কিছু।
কথা শেষ হলো না আমার। ঘুরে দাঁড়ালেন হেমেন বাবু, কিন্তু একই দেখছি, আমার চোখ কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছি? কোনো এক ভোজবাজিতে হেমেন বাবুর ক্লিন শেভড মুখে এখন এলোমেলো দাড়ি গোঁপ, ঝাঁকড়া চুল ঢেকে ফেলেছে কপাল, কপালের ওপর একটা সাদা ফেটটি বাঁধা, তাতে চুলগুলো একটু উঁচু হওয়াতে কপালের ঠিক মধ্যিখানে তেল সিঁদুরের টিকা স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় ধুতি পাঞ্জাবি, কোথায় কি, তেল চকচকে খালি গায়ে খাটো কাপড় পরনে যে আমার সামনে খাড়া হাতে দাঁড়িয়ে আছে, তাকে দেখেই মনের মধ্যে একটাই নাম জাগল, শিবা ডাকাত। আমার হাঁটু কাঁপতে শুরু করল। আজ এই মায়াবী রাতে আর কি কি কপালে আছে কে জানে। শিবা ডাকাত এগিয়ে এলো আমার দিকে, তারপর গমগমে কণ্ঠে পরিষ্কার বাংলায় বলে উঠল,
ভাবছেন কি মশাই, শিবা ডাকাত ছিল খাস বাংলাদেশের লোক, জীবিকার জন্য পড়েছিল এই রাজ্যে। তার আসল নাম ছিল হেমেন্দ্র মজুমদার। তাই বাঙালি হয়ে ছাপোষা বাঙালির ভূমিকায় অভিনয় করাটা কি খুব কঠিন? যাকে এসব ছাড়ুন, ওই অভিশপ্ত প্রাণীটাকে আজ রাতেই শেষ করতে হবে, যে তৃষ্ণা আমি জাগিয়েছিলাম ওর মধ্যে সেই তৃষ্ণার অবসানও হবে আমারই হাতে। সেদিন যদি একটু সতর্ক হতাম তাহলে নেকড়েটার সাধ্যই ছিল না আমাকে খুন করে, কিন্তু মায়ের পুজো মুন্ডমালার অভাবে অসমাপ্ত থেকে যাওয়ায় মনটা খুবই বিক্ষিপ্ত ছিল। এই সুযোগটাই নিয়েছিল শয়তানটা, কিন্তু আর নয়, আজই ওর শেষ দিন। মা মারিচ মারির খাড়া ছাড়া আর কিচ্ছুতেই মরবে না ও। প্রতি পূর্ণিমার মতো সেই রাতেও মায়ের খাঁড়াটা আমি লুকিয়েছিলাম ওই ঝোপের নিচের মাটির তলায়, ওখানেই থাকতো ওটা বরাবর। মানুষ মারতে ওটাই ব্যবহার করতাম আমি, শুধু পূর্ণিমার পুজোর সময় মায়ের হাতে দিতাম ওটা। যাই হোক, সময় আর বেশি নেই, একটা কাজ করতে হবে। আপনার ওই মাদুলির ভয়ে সামনে আসতে পারছে না শয়তানটা, ওটা খুলে ফেলতে হবে গলা থেকে। কোনো ভয় নেই আপনার, আমি আছি।
বলতে বলতেই এক হ্যাঁচকা টানে আমার গলা থেকে লাল সুতোয় বাঁধা মাদুলিটা ছিঁড়ে এনে দূরে ছুঁড়ে ফেলে দিল শিবা ডাকাত। অর্থাৎ শেষ বর্মটুকুও আর নেই আমার। কয়েক মিনিট দুজনেই মুখোমুখি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর একটা মৃদু সরসর শব্দ কানে এলো পেছন থেকে। আমি জানি সাক্ষাৎ মৃত্যুর মতো আমার পেছনে এসে দাঁড়িয়েছে সেই নেকড়ে। সে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে আমার গলার নলি ছিঁড়ে ফেলবে, তারপর সেই টাটকা গরম রক্তে স্নান করে নিজের তৃষ্ণা মেটাবে। আর পথ নেই, ঢোক গিলে চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম অন্তিম মুহূর্তের। আমার সামনে শিবা ডাকাত তখন উপরের দিকে নাক তুলে শব্দ করে করে কিছু শুঁকছে, তারপর ফিসফিস করে বলে উঠল,
সময় হয়ে গেছে, শয়তান আমাদের খুব কাছে, খুব সাবধান রহন বাবু।
বলতে না বলতে একটা বিকট গর্জন করে পেছন থেকে আমার ঘাড়ে এসে পড়ল প্রাণীটা। মাটিতে পড়ে যেতে যেতে টের পেলাম প্রচণ্ড ভারী প্রাণীটার ধারালো নখগুলো বিঁধে যাচ্ছে আমার পিঠে। বুনো বোটকা গন্ধে আমার দম বন্ধ হয়ে ভয়ে আর যন্ত্রণায় জ্ঞান হারালাম। চোখ বন্ধ হওয়ার ঠিক আগে দেখতে পেলাম শিবা ডাকাত তার মায়ের খাঁড়া দু হাতে মাথার উপর তুলে ছুটে আসছে আমাদের দিকে। জ্ঞান ফেরার আশা নিয়ে জ্ঞান হারাইনি, তবু জ্ঞান ফিরল। তখন বেলা বেড়ে চারিদিকে প্রখর রোদ, আমি শুয়ে আছি রিসোর্টের লনের বেঞ্চে। আমার চারদিকে অন্তত জনা আটেক লোক। একটু সুস্থ হয়ে ম্যানেজারের কাছে জানলাম সুমিতের গলা কাটা দেহ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে, কিন্তু মাথার কোনো সন্ধান মেলেনি। আমি মনে মনে ভাবলাম আমি জানি কোথায় সুমিতের মাথা। মা মারিচমারির মন্দিরে ঢুকলেই দেখা যাবে মায়ের গলায় মুন্ডমালা পরানো হয়েছে। কত বছর বাদে মায়ের উপাসক তার স্বাদ মিটিয়ে পুজো দিয়েছে, এই সত্য বাইরের পৃথিবীর জানার দরকার নেই। আমি নিজেকে একটু সামলে নিয়ে ম্যানেজার বাবুকে তার মাদুলির জন্য ধন্যবাদ দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, হেমেনবাবু কোথায়? ম্যানেজারের কপাল কুঁচকে উঠল।
হেমেনবাবু? ইয়ে হেমেনবাবু কন?
আমি অবাক হয়ে বললাম, রে হেমেনবাবুকে চিনতে পারছেন না, আমাদের পাশের রুমেই তো উঠেছেন, কাল তো আমাদের সঙ্গেই উনি বেরোলেন। ম্যানেজার বাবু আরো অবাক হয়ে বললেন,
পর ইস নাম কি কোই বোর্ডার তো হামারে রিসর্ট মে নেই হ্যায় সাহাব, আর আপকে বগল মে কমরা তো খালি হ্যায়, আপ লোগো কে ইলাবা ইয়াহাঁ অর কোই বোর্ডার নেই হ্যায়, চাহে তো আপ হামারে রেজিস্টার দেখ সকতে হ্যায়, আর কল তো আপকে সাথ সুমিত বাবু হি থে, দূসরা আর কই তো নেই থা।
আমার আর দেখার প্রয়োজন ছিল না, একটু সুস্থ হয়ে সেদিনই কলকাতায় ফিরেছিলাম, আর ওখানে নয়। কি জানি হয়তো এবার থেকে প্রতি রাতেই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মেতে উঠবে রক্তের খেলায়। কিছু রহস্য রহস্য থাকাই ভালো। মারিচ মারির জঙ্গল এখনো আছে আপনার অপেক্ষায়, পাতার ফাঁক কোলে বইছে রাতের হাওয়া, কান পাতলে শুনতে পাবেন সেখানে জেগে আছে দুই প্রতিদ্বন্দ্বী, অপেক্ষা করছে নতুন রক্তের। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, রক্তিম ও ম্যাক্স। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী মারিচ মারির জঙ্গলে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।